বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 3 মে, 20 বৈশাখ এবং ফার্সি 13 উর্দিবেহেশত রেডিও তায়ানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstore.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন সরকার আফগানিস্তানের সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার চেষ্টা অব্যাহত রাখবে, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে 10 মের মধ্যে চীন থেকে 5 লাখ করোনা ভ্যাকসিন আসবে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন হযরত ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা আলোচনায় সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, জানিয়েছেন ইরানি মুখপাত্র। ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ। বন্দী বিনিময় ও অর্থ ছাড়ের খবর নিশ্চিত করেনি তেহরান। শ্বাসকষ্ট বেড়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেওয়া হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। এবং ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে আলোচনায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর ইশতেহারের আওতায় আমেরিকাকে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, অক্ষরে অক্ষরে এটা পালন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আবার সময় ক্ষেপণেও আমরা যাব না। পরমাণু সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তন একেবারে হতে হবে, এক সময়ে হতে হবে এবং তা যাচাইয়ের সুযোগ থাকতে হবে। তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফের পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের সঙ্গে ভিয়েনায় চলমান আলোচনা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। খাতিবজাদে আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী জারিফের সফর রমজান কূটনীতির অংশ, অন্যান্য মুসলিম দেশ সফরেও যেতে পারেন তিনি। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সবসময় সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের আলোচনায় প্রস্তুত রয়েছে। ইহুদিবাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো রোববার এ খবর দিয়েছে। ইসরায়েলের 11 নম্বর টিভি চ্যানেল জানায়, কুহান ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো কোনো ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয়, বাইডেনের সঙ্গে কুহানের বৈঠকের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কি কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু। চ্যানেলটি জানায়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না, বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নিশ্চিত করেননি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবানচি। রোববার ইরানি ও পশ্চিমা সূত্রে বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, দুই দেশের 8 জন করে বন্দি বিনিময় করতে রাজি হয়েছে ওয়াশিংটন ও তেহরান। সে সঙ্গে আমেরিকায় আটকে পড়া ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে $700 কোটি অর্থ ছেড়ে দিতে ওয়াশিংটন রাজি হয়েছে বলেও এসব গণমাধ্যম দাবি করেছে। এ সম্পর্কে জানতে চাইলে তাখতে রাবানচি সাংবাদিকদের বলেন, এ খবরে সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের জন্য ইরান সবসময় নিজের প্রস্তুতি ঘোষণা করে এসেছে, তবে এই মুহূর্তে ব্যাপারে নতুন করে কোনো সমঝোতা হয়নি। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, সৌদি আরবের হাতে আমেরিকার অস্ত্রশস্ত্র না থাকলে দেশটি আরও আগে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করত। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনার কথা উল্লেখ করে মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন অস্ত্র হাতে না থাকলে সৌদি আরব ইরানের সঙ্গে আরও বেশি সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করত। তেহরান ও রিয়াদের সম্পর্ক নিয়ে সম্প্রতি মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের প্রতি ইঙ্গিত করে এই ডেমোক্রেট সিনেটর আরও বলেন, 2020 সালের এপ্রিল মাসে তিনি এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। মার্ফি বলেন, তিনি এক বছর আগেই বলেছিলেন, যেভাবে আমেরিকা থেকে সৌদি আরবের প্রতি অস্ত্রের চালান পাঠানো হচ্ছে তা পাঠানো না হলে বহু আগে রিয়াদ তেহরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 65 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1739 জন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 65 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1739 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকারি হিসেবে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 19,431 জনের আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 8.95%। এ পর্যন্ত দেশে মোট 7,63,682 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 11,644 জন। গতকাল রোববার করোনায় 69 জনের মৃত্যু হয়েছিল এবং 1,359 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিকে মহামারী করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউন আরেক দফা বাড়িয়ে 16 মে পর্যন্ত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে 6 মে থেকে গণপরিবহন চলবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ সময় দেশে বিপণী বিতান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বত্র মাস্ক ব্যবহার না করলে প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। আজ বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার এজেডএম জাকিদ হোসেন। তিনি জানান, শ্বাসকষ্টের সমস্যায় আজ দুপুর দুইটায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খুব লো টাইপের করোনা পজিটিভ এসেছে তার। গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ভারতের পশ্চিমবঙ্গে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ সোমবার দলীয় নবনির্বাচিত বিধায়করা তাকে পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচিত করেছেন বলে দলটির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। বলছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ৫ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৬ তারিখ থেকে তৃণমূলের নির্বাচিত বিধায়করা শপথ নেবেন। পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে হিন্দুত্ববাদী বিজেপি পেয়েছে ৭৭টি আসন, অন্যরা ২টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ২টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হয়নি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে সেদেশের একটি বিদ্রোহী সংগঠন। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ আজ বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নওবু বলেছেন, কাচিন প্রদেশের মুয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০:২০ দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তিনি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম, এতে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে। আমেরিকা যখন আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে এবং প্রেসিডেন্ট জো বাইডেন যখন বলছেন যে তিনি সীমাহীন যুদ্ধের অবসান ঘটাবেন, তখন ব্লিংকেন এই কথা বললেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ২০ বছর ধরে আফগান যুদ্ধে লেগে আছি এবং মাঝে মধ্যে আমরা ভুলে যাই কেন আমরা সেখানে প্রথমে গিয়েছিলাম। যারা ৯/১১ হামলায় জড়িত তাদেরকে উৎখাতের জন্য আমরা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিলাম। গত ২০ বছর ধরে আমরা সেখানে এ কাজই করেছি। এখন আফগানিস্তান থেকে সেনারা দেশে ফেরত যাচ্ছে তার মানে এই নয় যে আমরা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছি, আমরা আফগানিস্তান ছাড়ব না। তিনি তার ভাষায় বলেন, আফগানিস্তানের উন্নয়নের জন্য আমেরিকা অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে। ব্লিংকেন বলেন, তালেবান যদি আবার ক্ষমতা দখল করে তাহলে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩ ইসরায়েলি সেনা গুলিতে আহত হয়েছে। গাড়ি থেকে ফিলিস্তিনের সশস্ত্র গেরিলারা এসব ইহুদিবাদীর উপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে। এসব গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালালেও ফিলিস্তিনিদের কোনো ক্ষতি হয়নি। অধিকৃত ফিলিস্তিন জুড়ে গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে। এ নিয়ে সেখানে দুপক্ষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ৩ ইহুদিবাদী সেনা গুলিবিদ্ধ হল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল নাবলুস শহরের তাপুয়াং জংশনের কাছে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে তিন ইসরায়েলি আহত হয়, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনারা তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি গেরিলাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, তবে গাড়িটি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। ইসরায়েলি সেনারা রাস্তায় ব্যারিকেড দিয়ে তল্লাশি চালাচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে। সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও কিং খালিদ বিমান ঘাটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টুইটারে দেয়া সিরিজ পোস্টে একথা জানিয়েছেন। তিনি বলেন, নাজরান বিমানবন্দরের সামরিক স্থাপনা এবং কিং খালিদ বিমান ঘাটিতে ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চারটি কাসেপ টু কে ড্রোন সাহায্যে হামলা চালানো হয়েছে। এছাড়া দুটি বাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্জে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলো হার্জে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন মার্কিন সরকার আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার চেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও দাবি করেন আফগানিস্তানে আল কায়দা গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে। তার বক্তব্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
দুই দশক পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে আনার কাজ শুরুর একই সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন মার্কিন সরকার আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার চেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেছেন, সারা বিশ্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার ব্যাপারে আমরা সতর্ক থাকব। আল কায়দার সাবেক নেতা ওসামা বিন লাদেন হত্যা বার্ষিকীর কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও দাবি করেছেন আফগানিস্তানে আল কায়দা গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে এবং মার্কিন সরকার সেদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়ার যে ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করেছে। 11 সেপ্টেম্বরের মতো হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালাবে বলে বাইডেন মন্তব্য করেন। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে তৎপর আল কায়দা সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে দাবি করলেও পশ্চিম এশিয়ায় দায়েশ সহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে গড়ে তোলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। বাস্তবতা হচ্ছে, শীতলযুদ্ধ চলাকালীন সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার পর ওয়াশিংটন আল কায়দা নামক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের কথা বললেও বাস্তবতা হচ্ছে আল কায়দা, দায়েশ বা আইএস সহ অন্যান্য উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে তারাই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। 1980 দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান জবরদখল করার পর মার্কিন সরকার কমিউনিজমের বিস্তার ঠেকানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যক্তিকে আফগানিস্তানে এনে জড়ো করেছিল এবং তাদেরকে অস্ত্রে সজ্জিত করেছিল যাতে এই অঞ্চলে সোভিয়েতের প্রভাব ঠেকানো যায়। এখান থেকেই ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা গোষ্ঠীর জন্ম হয়। এরপর সিরিয়ায় বৈধ সরকারের পতন ঘটানো এবং এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদেরকে দুর্বল করার জন্য দায়েশ নামক আরেক জঙ্গি গোষ্ঠীকে মাঠে নামায় যুক্তরাষ্ট্র। দায়েশ এখন হেয়াতে তাহরির আল শাম নাম ধারণ করে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে এবং এই গোষ্ঠীর প্রতি পাশ্চাত্যের সমর্থন রয়েছে। যাই হোক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছিলেন, দীর্ঘ যুদ্ধ অবসানের সময় হয়ে এসেছে। আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি ওয়াশিংটনের স্বার্থ পরিপন্থী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা টিকা প্রাপ্তি নিয়ে জটিলতা ও অনিশ্চয়তার মাঝে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আশ্বাস দিয়ে বলেছেন, আগামী 10 মের মধ্যে চীন থেকে 5 লাখ করোনা ভ্যাকসিন আসছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা টিকা প্রাপ্তি নিয়ে জটিলতা ও অনিশ্চয়তার মাঝে আজ দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আশ্বাস দিয়েছেন, আগামী 10 মের মধ্যে চীন থেকে 5 লাখ করোনা ভ্যাকসিন আসছে। বাংলাদেশ সরকারিভাবে চীন এবং রাশিয়ার টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে গত সপ্তাহে। এখন এই টিকা আনতে সরকারি পর্যায়ে চুক্তি সই করতে হবে, কিন্তু এই চুক্তি কবে হবে এবং কবে টিকা আসবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।
আমরা নির্দিষ্ট তারিখ বলতে পারছি না, এটা দুই দেশের বিষয়। আমরা চুক্তিপত্র দুই দেশে বিশ্লেষণ করার বিষয় আছে, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু রয়েছে। আমরা যেটা যে ব্যাপারে সচেষ্ট আছি, যাতে করে যত শীঘ্র সম্ভব এই কাজগুলো সম্পাদন করে আমরা আনতে পারি, আমরা সেভাবে কাজ করছি।
এদিকে দেশে বর্তমানে 13 লাখের মতো টিকার ঘাটতি রয়েছে। যারা প্রথম ডোজ কোভিশিল্ড টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজে সেই একই কোভিশিল্ড টিকা পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ফলে এই টিকা আনতে বিভিন্ন দেশের সাথেও যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।
যে সমস্ত জায়গায় এস্ট্রাজেনেকা টিকা রয়েছে এবং যারা প্রস্তুত করছে, সেই সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে করে আমরা এই যাদেরকে আমরা প্রথম ডোজের টিকা এস্ট্রাজেনেকা দিয়েছি তাদের তৃতীয় ডোজের টিকা দেওয়াটা নিশ্চিত করতে পারি।
ওদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণের ভয়াবহতার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে দেশের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। এদিকে ভারত চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ বন্ধ করার পর এবার করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানির বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি। দলটি অবিলম্বে টিকা সংগ্রহ, টিকা প্রদানের পরিকল্পনা এবং সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ করে করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানির বন্ধের সিদ্ধান্ত কোনো মতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ইতিপূর্বেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন জরুরি পণ্যের রপ্তানি একতরফাভাবে বন্ধ করে বাংলাদেশকে চরম বিপদাপন্ন অবস্থায় ঠেলে দিয়েছে। এ সময় ফখরুল আরও বলেন, শুধুমাত্র ভারত থেকে টিকা সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করেছে। সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ইমাম আলী আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী এবং পবিত্র শবে কদর উপলক্ষে বিশেষ আলোচনা।
والتسبيح وتلاوة القرآن مرحبا
خدا প্রেমের অনন্য উৎসব
فتحت فيك أبواب الجنان وغلقت فيك أبواب النيران شهر رمضان الذي
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 20তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
পবিত্র রমজানের তিন ভাগের দুই ভাগই বিগত হল। রমজানের অশেষ কল্যাণ থেকে কতটুকু অর্জন করতে পারলাম তা ভেবে দেখা দরকার। আজকের দিনটি ছিল পবিত্র রমজানের 20 তারিখ। সন্ধ্যার পরে শুরু হয়েছে 21 রমজান। এই রাতকে কদরের অন্যতম রাত্রি বলেও মনে করেন অনেকে। চল্লিশ হিজরির এই রাতে শহীদ হন বিশ্ববিশ্রুত মহামানব ও ইসলামের প্রবাদ পুরুষ আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিসসালাম। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। কদরের রাতের এবাদত এক হাজার মাসের এবাদতের সমতুল্য। সবে কদরে দোয়া অন্য সময়ের চেয়ে বেশি কবুল হয়। এ রাতের পুরো অংশেই জেগে থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, কাজা নামাজ আদায়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও আহলে বাইতকে ওয়াসিলা ধরে জীবনের সব পাপ আর ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং মজলুম জনগোষ্ঠীসহ গোটা মানব জাতির সার্বিক কল্যাণ কামনা করেন ধার্মিক মুসলমানরা। জিয়ারতের আশুরা ও ওয়ারিস, জিয়ারতে আমিনুল্লাহ, দোয়ায়ে ইফতিতাহ, দোয়া কুমাইল, দোয়ায়ে জওশান কাবির ও জওশান সাগির ইত্যাদি পড়ার উপর জোর দেয়া হয়। এছাড়াও কবর জিয়ারাত এবং দান খয়রাতও শবে কদরের অন্যতম নেক আমল।
অস্তিত্ব জগতের দ্বিতীয় শ্রেষ্ঠ মহামানব এবং ন্যায় বিচার ও বীরত্বের প্রবাদ পুরুষ মুমিনদের নেতা হজরত আলীর জন্ম হয়েছিল হিজরি ২৩ সনের ১৩ই রজব পবিত্র কাবা ঘরে। একুশে রমজান পৃথিবী হারিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে, হারিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নগরীর মহাতরণকে, হারিয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হিদায়াতের উজ্জ্বলতম প্রদীপকে। সেদিন মুসলিম বিশ্ব অত্যন্ত দুঃসময়ে হারিয়েছিল সাধনা ও আধ্যাত্মিক পূর্ণতার সর্বোত্তম আদর্শকে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতাকে। আমিরুল মোমিনীন হজরত আলীর শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মোমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে।
হযরত আলী ছিলেন যুবকদের জন্য বীরত্ব ও সাহসিকতার আদর্শ, সরকার প্রধানদের জন্য ন্যায় বিচারের আদর্শ, আর ইবাদত, খোদাপ্রেম ও ভারসাম্যপূর্ণ অনাড়ম্বর জীবনের জন্য সব মুমিন মুসলমানেরই আদর্শ। তাঁর মুক্তিকামিতা বিশ্বের সব মুক্তিকামীর আদর্শ এবং প্রজ্ঞাময় বক্তব্য ও চিরস্মরণীয় উপদেশগুলো আলেম, বিজ্ঞানী, দার্শনিক ও চিন্তাবিদদের জন্য আদর্শ। আলী আল ইসলাম ছিলেন সেই ব্যক্তিত্ব, নদী দখলকারী শত্রুরা যার বাহিনীর জন্য নদীর পানি ব্যবহার নিষিদ্ধ করলে সেই শত্রুদের পরাজিত করার পরও তিনি ওই নদীর পানি সেই সব শত্রুর জন্য নিষিদ্ধ করেননি। জালিমদের বিরুদ্ধে আলী আল ইসলাম সবচেয়ে কঠোর হলেও তিনি ব্যক্তিগত ক্রোধের বশে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উপর আঘাত হানতেন।
সিফিনের যুদ্ধের প্রাক্কালে উভয় পক্ষের লোকক্ষয় এড়ানো ও বিদ্রোহীদের সুপথে আনার জন্য আলী আলাইহিসসালাম এত বেশি অপেক্ষার নীতি গ্রহণ করেছিলেন যে সে সময় শত্রুরা এই প্রচারণা চালিয়েছিল যে মহাবীর আলী মৃত্যুকে ভয় পান, অথচ শাহাদাত ছিল তাঁর কাছে এতটা প্রিয় যতটা প্রিয় শিশুর কাছে মাতৃস্তন। তিনি খেলাফত লাভের পর সব সাহাবির জন্য সরকার প্রদত্ত ভাতা সমান করে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পুনঃপ্রবর্তন করেছিলেন। মহান আলী সর্বত্র প্রকৃত ইসলাম ও ন্যায় বিচার কায়েমের তথা সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন বলেই সুবিধাবাদী, মুনাফিক এবং স্বল্প জ্ঞানী ধর্মান্ধ ও বিভ্রান্ত শ্রেণীগুলো তাঁর শত্রুতে পরিণত হয়। সত্যের পথে অবিচল থাকলে অনেক ঘনিষ্ঠ বন্ধু ও নেতা তাকে ত্যাগ করবেন বলে তিনি জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ন্যায় বিচারের পথ ত্যাগ করেননি, ফলে শাহাদাতের উচ্চ মর্যাদা অর্জন করেছেন হযরত আলী আলাইহিসসালাম।
মা
একদল সরলমনা ও ধর্মান্ধ ব্যক্তি দুনিয়া পূজারি ও ক্ষমতালোভীদের প্রতারণার শিকার হয়ে হযরত আলীর মতো নিষ্পাপ মুমিনকেও কাফের বলে ঘোষণা দেয়। ইতিহাসে এই শ্রেণী খারেজি বলে খ্যাত। এই খারেজিদেরই অন্ধ অনুসারী ইবনে মুলজেম আল আশ আস সহ আলীর চরম বিদ্বেষী কয়েক ব্যক্তির ষড়যন্ত্রে শরিক হন। ইবনে মুলজেম ১৯শে রমজানের ফজরের নামাজের সময় সিজদাবনত অবস্থায় হযরত আলীর শির মুবারকে বিষাক্ত তরবারির আঘাত হানে। এ আঘাতে আহত আমিরুল মোমেনিন ২১শে রমজানের রাতে শাহাদত বরণ করেন এবং শেষ হয়ে যায় তাঁর ৪ বছর ও ৯ মাসের খেলাফত। তখন তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হযরত আলী ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন নবী ছিলেন, তুমি নবী নও। রাসুল বলেছেন, আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা, যে কেউ আমার জ্ঞানের মহানগরীতে প্রবেশ করতে চায় তাকে এই দরজা দিয়েই আসতে হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবুও আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ইমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মুনাফিকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এরই ভিত্তিতে মুনাফিক শনাক্ত করতেন। মহানবীর স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলীর শাহাদতের খবর শুনে বলেছিলেন, হে রসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদাত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এই সব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মুমিনীন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
হযরত আলী আল ইসলামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্বে অমুসলিম পণ্ডিতরাও অভিভূত ও হতবাক হয়েছেন। আর ডি ওসবর্ন বলেছেন, আলী আল ইসলাম ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলীর ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কুটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদীর মতে, রাসুলের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন হযরত আলী। শাহাদত প্রেমিক আলীর যখন মৃত্যুসজ্জায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলীর মুখ তখনও হাস্য উজ্জ্বল। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদত রত অবস্থায় শহীদ হব।
আলী আলাইহিসসালাম ইমাম হাসানকে বলেছিলেন, বাবা হাসান, আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে, যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নতুবা ছেড়ে দেবে। হযরত আলী নিজেকে সবসময় জনগণের সেবক বলে মনে করতেন এবং সবসময় অত্যন্ত বিনয়ী ছিলেন। দ্বিতীয় রাষ্ট্রপ্রধান ওমর ইবনে খাত্তাব বলেছেন, আলী ইবনে আবি তালিবের মতো আরেকজনকে জন্ম দেওয়ার ক্ষমতা নারীকুলের কারণেই, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসূলের সাথে সালাত আদায় করেছেন। প্রত্যেক জিহাদেই তাঁর হাতে ঝান্ডা থাকত। লোকেরা যখন রাসূলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকতেন। আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাঁকে কবরে দাফন করেছিলেন।
জিরার ইবনে হামজা তার প্রিয় নেতা আলীর সম্পর্কে আমির মুয়াবিয়ার কাছে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দান্ত, তার বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তার বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তার জ্ঞান ছিল, তার প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। আল্লাহর কসম, তিনি আমাদের একজন হিসেবে আমাদের মাঝে ছিলেন, আমাদের সব প্রশ্নের উত্তর দিতেন, আমাদের সকল অনুরোধ রক্ষা করতেন, তাঁর প্রতি অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তাঁর হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, তিনি বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন, তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার এ অবস্থায় মসজিদে দেখেছি যে তিনি নিজ দাড়ি ধরে দাঁড়িয়ে এমনভাবে আর্তনাদ করতেন যেন সাপে কামড় খাওয়া মানুষ এবং শোকাহত লোকের মতো রোদন করে বলতেন, হে দুনিয়া, ও হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না।
জিরার বলেন, আলীর অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে। সবশেষে হযরত আলী আলাইহিসসালামের কয়েকটি অমর ও অমূল্য বাণী তুলে ধরছি। নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনন্তর বলতে শুনেছি যে কোনো উম্মতি সম্মান ও মর্যাদার পবিত্র স্থানে পৌঁছতে পারবে না যতক্ষণ না তাদের ক্ষমতাশীলদের হাত থেকে দুর্বলদের অধিকার আদায় করবে কোনো দ্বিধা ও শঙ্কা ছাড়াই। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা। বাহ্যিক অলঙ্কার ও পোশাক পরিচ্ছদ সৌন্দর্য নয়, সৌন্দর্য হল জ্ঞান ও সভ্যতা। যার পিতা মাতা মারা গেছে সে এতিম নয়, প্রকৃত এতিম সে যার মধ্যে জ্ঞান ও বিবেক নেই। সত্যকে আঁকড়ে ধরো যদি তাতে তোমার ক্ষতিও হয়, এবং মিথ্যাকে বর্জন করো যদি মিথ্যা দিয়ে তোমার লাভও হয়, আর এটাই হল ঈমান। তো সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
এবারে শুনুন ২০তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তিলাওয়াতের তৌফিক দান করো, হে ইমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।
খোদা প্রেমের অনন্য উৎসবের আজকের পর্বে শুনলেন হজরত ইমাম আলী আলাইহিসালামের শাহাদাত বার্ষিকী এবং পবিত্র শবে কদর উপলক্ষে বিশেষ আলোচনা। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে থাকছে কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 3 মে সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিধিনিষেধ আবারও বাড়ল, চলবে না দূরপাল্লার বাস, দৈনিক প্রথম আলো। খালেদা জিয়ার শ্বাসকষ্ট বৃদ্ধি, সিসিউতে স্থানান্তর, কালের কণ্ঠ। পদ্মার পাড়ে লাশের সারি, হস্তান্তরের অপেক্ষা মানব জমিন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আজ, দৈনিক ইত্তেফাক। মামুনুল হকের বিরুদ্ধে 3 মামলার রিমান্ড আবেদনের শুনানি 9 মে, যুগান্তর। কথা বলা অপরাধ হলে জেল জুলুম ফাঁসি দিয়ে দেন, বললেন ডাক্তার জাফরুল্লাহ। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। খেলা হবে, খেলা হলো, আনন্দবাজার পত্রিকা। পুনর্গণনা দিলে প্রাণ সংশয়, নন্দীগ্রামের ভোট কর্মকর্তার বার্তা দেখালেন মমতা, আনন্দবাজার পত্রিকা। অক্সিজেনের অভাবই দায়ী, কর্ণাটকের হাসপাতালে 24 ঘন্টায় 24 কোভিড রোগের মৃত্যু আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার 2টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আজ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। এদিনে দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর শাহদিন মালিক বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলেছেন, আইনটি গণমাধ্যমকে কঠিন অবস্থায় ফেলেছে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে সামগ্রিকভাবে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে ডক্টর শাহদিন মালিক যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত করার খুব বেশি কোনো কারণ নেই। বরং তিনি যা বলেছেন তার সাথে আরও কিছু বিষয় যোগ করে দেওয়া যায়। যাই হোক, তিনি যে কথা বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের গণমাধ্যমকে কঠিন অবস্থায় ফেলেছে, এই অবস্থাটা আমরা বুঝতে পারি বিভিন্ন গণমাধ্যমের খবর, তারপরে মতামত বিশ্লেষণ, বিভিন্ন বিষয়ে আলোচনা দেখে আমরা বুঝতে পারি। দৈনিক প্রথম আলোর মতো পত্রিকায় প্রচুর পরিমাণে রম্য রচনা লেখা হয়। এখন অনেক নিউজ যা পাঠক স্বাভাবিকভাবে প্রত্যাশা করে তার অনেক কিছুই থাকে না। এই থাকে না এর কারণ হচ্ছে যে এই ধরনের নিউজ বা এই ধরনের খবর যদি পত্রিকাতে রাখতে যাওয়া হয় তাহলে এর আনুষঙ্গিক প্রাসঙ্গিক যে সমস্ত বিষয় সেগুলো আনা জরুরি হয়ে পড়ে, আর সেগুলো আনতে গেলে এই ডিজিটাল নিরাপত্তা আইনের গ্যাড়াকলে পড়ে যেতে পারে। এখন এই ডিজিটাল নিরাপত্তা আইন যে শুধুমাত্র সরকার ব্যবহার করছে ব্যাপারটা তা আমি বলতে চাচ্ছি না, এবং ডক্টর শাহদিন মালিকও তা বলতে চাননি বা বলেননি। হয়তো আইনটা সরকার করেছেন, কিন্তু এই আইন করার পরে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি, সংস্থা, সরকার তো আছে, সবাই সুযোগ নিচ্ছেন। অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনটা একেবারে সরাসরি একটা ছুরির মতো করা হয়েছে। ধরুন আপনি কাজ করবেন, আপনার পিঠের উপরে, ঘাড়ের উপরে ছুরি ধরে দাঁড়িয়ে আছে আরেকজন সিপাহী, আপনি এদিক ওদিক করবেন, সাথে সাথে বসে দেবেন, ব্যাপারটা এরকম আর কিছু না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যখন একটা মামলা হয় তখন তার নানা রকমের জটিলতা তৈরি হয়। এই হাজিরা দেওয়া, আদালতে যাওয়া, উকিল ধরা, তারপরে নির্ধারিত দিনে আদালতে ঘোরাঘুরি করা, এরপর দিনের পর দিন অ্যারেস্ট হওয়ার প্রশ্ন আছে, জামিন পাওয়ার প্রশ্ন আছে, আবার রিমান্ডের প্রশ্ন আছে, নানান রকম এই যে অনেকগুলো ঝুঁকি তৈরি হলো, তো এই ঝুঁকিগুলো নিয়ে আর সাংবাদিকতা অনেকে করতে চান না। যার ফল হিসেবে আমরা বাংলাদেশে এখন আর অনেক অনুসন্ধানী প্রতিবেদন দেখছি না।
মার্কিন অস্ত্র না থাকলে সৌদি আরব আরও আগে ইরানের সঙ্গে বন্ধুত্ব চাইতো, একথা বলেছেন খোদ মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তার বক্তব্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
জি, এই কথা বলেছেন তিনি। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইঙ্গিত দিয়েছেন বা বলেছেন যে ইরান যেহেতু প্রতিবেশী দেশ, আমরা দিন শেষে প্রতিবেশী, অতএব ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকা উচিত। আমরা তাদের বন্ধুত্ব চাই বা তাদের সাথে সম্পর্ক থাকুক এটা আমরা মনে করি, যদিও সম্পর্ক এখনো প্রতিষ্ঠা করা হয়নি। তো এই যে কথাগুলো বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আবার ওপাশে ক্রিস মার্ফি, দুটো কথাই সঠিক, কিন্তু আমি এর মাঝে আরো কিছু কথা বলতে চাই। ক্রিস মার্ফি যে কথা বলছে যে সৌদি আরবের কাছে যদি অস্ত্র না থাকতো তাহলে তারা ইরানে বন্ধুত্ব চাইতো, ঠিক একইভাবে বিশ্বের আরো আরো বহু দেশের কাছে যদি মার্কিন অস্ত্র না চাইতো তাহলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে শান্তির নহর বইত, বন্ধুত্বের ফলগু ধারা বইত, এত মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ কাটাকাটি থাকতো। এই মার্কিন অস্ত্র সারা বিশ্বকে অস্থিতিশীল করে তোলার জন্য অনেক বড় ভূমিকা পালন করছে। মার্কিন অস্ত্র সারা বিশ্বকে নিরাপত্তাহীন করে তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণে শুধুমাত্র সৌদি আরবের হাতে নয়, এই অস্ত্র মার্কিন যত মিত্র দেশের হাতে আছে তার প্রত্যেকটা প্রতিবেশী দেশ বা প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী দেশ নিরাপত্তাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে ক্রিস মার্ফির কথাটা আমি মনে করি আংশিক সত্য।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল উত্তর নানা খবরই আজ বিশেষ গুরুত্ব সহ প্রকাশিত হয়েছে বিভিন্ন দৈনিকে। আনন্দবাজার পত্রিকার ব্যানার শিরোনাম, খেলা হবে খেলা হলো। দৈনিকটির অপর এক খবরে তৃণমূলের ভূমিধস বিজয় সম্পর্কে বিশ্লেষণে লেখা হয়েছে, তিন ময়ে ধরাশায়ী বিজেপি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভোটের আগে ও পরে যত সমীক্ষা হয়েছে তার কিছুই সত্যি প্রমাণিত হয়নি। যেসব সমীক্ষা তৃণমূলকে অনেক এগিয়ে রেখেছিল সেখানেও সংখ্যাটা 213 ধারে কাছে ছিল না, কিন্তু একজন বরাবর বলে গিয়েছেন এবার সরকার গড়ার থেকে অনেকটা বেশি শক্তি থাকবে তাঁর সঙ্গে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। রোববারের নির্বাচনের ফলাফল বলে দিল বাস্তবিকই বাংলা নিজের মেয়েকেই চায়, আর বাংলার মেয়েও বোঝালেন তিনিই চেনেন বাংলার মন। কিন্তু কিভাবে এলো এই সাফল্য? পূর্ণাঙ্গ বিশ্লেষণের জন্য আরও একটু সময় লাগবে রাজনৈতিক বিশ্লেষকদের, তবে প্রাথমিকভাবে একটা কথাই স্পষ্টভাবে বলা হয়েছে, তিন ম জিতিয়েছে মমতাকে। তিন ময়ের প্রথমটি মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় ম মুসলমান ভোট, আর তৃতীয় ম মহিলা। এদিকে নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু, তবে বাজিকর মমতাই সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, দিনভর টানাটানি হাড্ডাহাড্ডি লড়াই, হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ঠিক যেন সাপ লুডোর খেলা। শেষ অবধি পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে জিতলেন শুভেন্দু অধিকারী, ব্যবধান মোটে 1956। তবে নিজের কেন্দ্রে জিতলেও আর কোথাও বিজেপিকে বিশেষ সুবিধা করে দিতে পারলেন না তিনি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন, হারকে জিতনে ওয়ালে কো বাজিকার কাহতে হায়। আর আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভোট মিটে গেলেও নন্দীগ্রাম নিয়ে তরজা শেষ হওয়ার লক্ষ্য নেই, সেখানে গণনায় কারচুপি হয়েছে বলে রোববার থেকে অভিযোগ করে আসছে তৃণমূল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রাণনাশের হুমকি রয়েছে বলে পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন নন্দীগ্রামের রিটার্নিং অফিসার। এবার মমতার নেতৃত্বে মোদীকে হটাতে প্রস্তুত বিরোধীরা। আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পর এবার জাতীয় রাজনীতিতে বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির আভাস দিয়েছেন বিরোধী রাজনৈতিক শিবির, আর সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা কবে শপথ নিচ্ছেন সে সম্পর্কে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 5 মে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সিজেনের অভাবই দায়ী কর্ণাটকের হাসপাতালে 24 ঘণ্টায় 24 কোভিড রোগীর মৃত্যু, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। কোভিড রোগীরা শুধু ওই মারণ ভাইরাসে মারা যাচ্ছেন না, হাসপাতালে বা আইসোলেশন সেন্টারে আগুন লেগে অক্সিজেনের অভাবেও বহু রোগী মারা গেছেন। গুজরাট, মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে আগুন লেগেছে, দিল্লিতে হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছেন 22 জন, এবার কর্ণাটকের এক সরকারি হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। অভিযোগ, অক্সিজেনের অভাবেই এই কাণ্ড। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন। শ্রোতা বন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা আলোচনায় সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, জানিয়েছেন ইরানি মুখপাত্র। ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ, বন্দি বিনিময় ও অর্থ ছাড়ের খবর নিশ্চিত করেনি তেহরান। শ্বাসকষ্ট বেড়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেওয়া হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। এবং ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশনের শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.